বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 255 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض، من يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ صَدَقَ اللَّهُ
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক। তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তাঁর। এমন কে আছে তাঁর কাছে তাঁর অনুমতি ছাড়া সুপারিশ করবে? বান্দাদের সামনে কিংবা পেছনে যা কিছু রয়েছে সব কিছুর ব্যাপারেই তিনি জানেন। তিনি যেটুকু ইচ্ছা করেন তা ব্যতীত তাঁর জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তাঁর সিংহাসন আকাশমণ্ডলী ও পৃথিবী জুড়ে পরিব্যাপ্ত, আর এগুলোকে ধারণ বা রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বৃহস্পতিবার 16 ডিসেম্বর, এক পৌষ এবং ফার্সি 25 অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্টজে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehran। রেডিও তেহরানের অনুষ্ঠান বাংলাদেশ সময় রাত 8:30 সন্ধ্যা অধিবেশন এবং রাত 10:30 নৈশ অধিবেশন সরাসরি শুনতে পাবেন। এছাড়া আমাদের আর্কাইভে এক মাসের সন্ধ্যা ও নৈশ অধিবেশনের অনুষ্ঠান আপলোড করা থাকে, ফলে যেকোনো সময় বিশ্বের যেকোনো স্থান থেকে আমাদের আর্কাইভে ঢুকে তা শুনতে পাবেন। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। আরব দেশগুলোর বিরুদ্ধে লেবাননের সংসদ স্পিকারের সমালোচনা নিয়ে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে সরকার ও প্রধান বিরোধী দল বিএনপির প্রতিক্রিয়া নিয়ে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান। শুনবেন দ্বিতীয় পর্যায়ের দৃষ্টিপাতের পর থাকবে শিশু কিশোরদের জন্য সাপ্তাহিক আয়োজন রংধনু। প্রান্তিক আয়োজন রয়েছে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। পরিবেশ সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানকে ভয় দেখিয়ে লাভ নেই, ফল হবে উল্টো, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোনালাপে বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আরবরা লেবাননের জন্য দরজা বন্ধ করেছে, উন্মুক্ত করেছে ইসরায়েলের জন্য, বলেছেন লেবাননের স্পিকার নাভি বেরি। র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেনের। এবং 1971 সালের যুদ্ধ নিয়ে দিল্লির অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর নাম অন্তর্ভুক্ত করা হয়নি, অভিযোগ রাহুল গান্ধীর। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা সহ অন্যান্য দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে টেলিফোনে কথা বলেছেন। আবদুল্লাহিয়ান এ সময় বলেছেন ইরানের পরমাণু আলোচক দল প্রয়োজনীয় ক্ষমতা নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে এবং তারা আন্তরিকতার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছার চেষ্টা করছে। ইরানি প্রতিনিধি দল সমস্যা সমাধানের লক্ষ্যে ভিয়েনা আলোচনায় খসড়া প্রস্তাবনাও উপস্থাপন করেছে বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কোনো প্রস্তাব তুলে না ধরায় আলোচনা ধীর গতিতে এগোচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন ইরান যে প্রস্তাব দিয়েছে তার ভিত্তি 2015 সালের পরমাণু সমঝোতা। ইরান তার প্রস্তাবে ওই সমঝোতার চেয়ে বেশি কিছু চায়নি এবং তার চেয়ে বেশি কোনো ছাড় দিতেও তেহরান প্রস্তুত নয়। ইরান সদিচ্ছা নিয়ে ভিয়েনা সংলাপে অংশ নিয়েছে জানিয়ে আবদুল্লাহিয়ান বলেন তার দেশ হুমকি ধমকিকে ভয় পায় না এবং পশ্চিমাদের স্মরণ করে দেওয়া উচিত ইরানের ক্ষেত্রে হুমকি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের উল্টো ফল দেয়। টেলিফোন আলাপে জাতিসংঘ মহাসচিব ভিয়েনায় চলমান আলোচনাকে গুরুত্বপূর্ণ আখ্যায়িত করে বলেন
আমি মনে করি পরমাণু সমঝোতা একটি গুরুত্বপূর্ণ দলিল যা আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় অবদান রাখবে। তিনি জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা IAEA কে সহযোগিতা করার জন্য ইরানকে ধন্যবাদ জানান। তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি ইরানের পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট চলমান অচল অবস্থার জন্য তেহরানকে দায়ী করে যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন যে বিবৃতিতে পরমাণু সমঝোতার চলমান অচল অবস্থার জন্য আমেরিকাকে দায়ী করা হয় না, সেই বিবৃতি থেকে বাস্তবতা সম্পর্কে বিবৃতি দাতাদের অজ্ঞতা ফুটে ওঠে। তিনি আজ এক টুইটার বার্তায় আরও বলেন, ইউরোপীয় দেশগুলো যদি নিজেদেরকে ন্যায়সঙ্গত অংশীদার হিসেবে পরিচয় দিতে চায় তবে তাদেরকে ন্যায়সঙ্গত আচরণ করতে হবে। টুইটার বার্তার শেষাংশে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যেদিন থেকে পরমাণু সমঝোতা হতে ইরান সুবিধা পাওয়া থেকে বঞ্চিত রয়েছে সেদিন থেকে এই সমঝোতা ইরানের কাছে অর্থহীন। ইরানকে প্রতিশ্রুত সেইসব সুবিধা দিতেই হবে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে লিখেছিলেন, পশ্চিমা দেশগুলোর জেনে রাখা উচিত গত 8 বছরে তারা বড় বড় বক্তৃতা এবং অনেক প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আজ সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের পালা। আজ আমরা একটি চুক্তিতে পৌঁছাতে আন্তরিক এবং পাশ্চাত্যের পক্ষ থেকে আন্তরিক প্রচেষ্টা দেখতে চাই। লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাবি বেরি বলেছেন, আরব দেশগুলো তাদের দরজা লেবাননের জন্য বন্ধ করে দিয়েছে এবং সেই দরজা উন্মুক্ত করে দিচ্ছে আরবদের শত্রু ইহুদিবাদী ইসরায়েলের জন্য। লেবাননের অর্থনৈতিক সংকটের কথা উল্লেখ করে তিনি বলেন, একথা স্বীকার করতেই হবে যে লেবানন এখন অবরোধের মধ্যে রয়েছে। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল গতকাল নাবি বেরির এই বক্তব্য তুলে ধরেছে। লেবাননের প্রেস এডিটর্স সিন্ডিকেটের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, আরব জাতীয়তাবাদ এবং আরব পরিচয়ের জন্য লেবাননকে চরম মূল্য দিতে হয়েছে। সেই লেবানন এখন অবরোধের মধ্যে। গত অক্টোবর মাসে সৌদি আরব লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং দেশটি থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করে দেয়। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসন বন্ধ করার জন্য লেবাননের তখনকার তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি আহ্বান জানানোর পর সৌদি আরব এইসব ব্যবস্থা নেয়। ওই সময়ে কুয়েত এবং বাহরাইনও লেবাননের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এবং এই বাহিনীর 7 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি। ঢাকা থেকে জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এবং সংস্থাটির 7 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি। আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন এমন মন্তব্য করেন। গতকাল বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার ফোন আলাপের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়টি অ্যান্টনি ব্লিনকেনের কাছে তুলে ধরেছি। প্রায় 30 মিনিটের আলোচনায় আগামী বছর দুদেশের সম্পর্কের 50 বছর পূর্তিতে এই দুই দেশের সহযোগিতা এগিয়ে নেবার বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন জানান, এ সময় র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গটি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের কোনো বিষয়ে প্রশ্ন থাকলে তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে ফোনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে অনুরোধ জানিয়েছি। আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি তাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ ভালো মতো নেয়নি। র্যাবের নিষেধাজ্ঞা তুলে নেবার ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমি এ নিয়ে বলিনি, উনিও বলেননি। পররাষ্ট্রমন্ত্রী র্যাব দুর্নীতিপরায়ণ নয় এমনটি জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের যে বৈশ্বিক নীতি সন্ত্রাসবাদ দমন, মাদক চোরাচালান বন্ধ সহ এমন অন্যান্য সব বিষয়েই র্যাব কাজ করছে। সংবাদ সম্মেলনে ভারতের রাষ্ট্রপতির সফরের সময় দ্বিপাক্ষীয় আলোচনা এবং ভারত বাংলাদেশের মধ্যকার বিদ্যমান সম্পর্ক নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। তিনি বলেন, ভারত আমাদের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দুদেশের সম্পর্কের মাপকাঠি হচ্ছে পারস্পরিক বিশ্বাস ও আস্থা। আমরা উভয় দেশই এই বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন, কিন্তু এই স্বাধীনতা হঠাৎ করেই আসেনি। এর পেছনে রয়েছে শোষণ, নির্যাতন ও বঞ্চনার দীর্ঘ ইতিহাস। হাজার বছরেরও বেশি সময় শোষণ, বঞ্চনা, নির্যাতন, নিপীড়নের দুঃসহ পথ অতিক্রম করলেও বাংলা ভাষাভাষী এই জনপদের মানুষের কোনো স্বাধীন সার্বভৌম জাতিরাষ্ট্র ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রেসিডেন্ট বলেন, স্বাধীনতাকে অর্থবহ করতে এবং স্বাধীনতার সুফল জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে হলে সবাইকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এদিকে বাংলাদেশের বিজয় দিবস ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ তার সরকারের বাসভবন গণভবনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন। ভারতের কংগ্রেস দলের নেতা রাহুল গান্ধী এমপি অভিযোগ করেছেন, 1971 সালের যুদ্ধ নিয়ে দিল্লিতে আয়োজিত অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর নাম অন্তর্ভুক্ত করা হয়নি। কলকাতা থেকে আরও জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বলেছেন, 1971 সালের যুদ্ধ নিয়ে দিল্লিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং তাতে ইন্দিরা গান্ধীর নামটুকুও অন্তর্ভুক্ত করা হয়নি, যদিও তিনি দেশের জন্য 32টি গুলি খেয়েছিলেন। সরকার আসলে সত্যকে ভয় পায়। আজ বৃহস্পতিবার কংগ্রেস দল আয়োজিত উত্তরাখণ্ডের দেরাদুনে বিজয় সম্মান সমাবেশে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে রাহুল গান্ধী ওই মন্তব্য করেন।
उनका नाम तक नहीं है, इनविटेशन में नाम तक नहीं है, क्योंकि सच्चाई से भाई और बहनों सरकार डरती है।
राहुल गांधी आरो बोलें, नाम थाका बा ना थाकाते आमार किछु एसे जाय ना, কিন্তু আমি জানি ইন্দিরা গান্ধী রক্ত দিয়ে এ দেশের জন্য কি করেছেন। একই সঙ্গে তিনি বলেন, উত্তরাখণ্ড ভারতকে সর্বোচ্চ রক্ত দিয়েছে এবং সবসময় তা দিতে থাকবে। বাংলাদেশের লড়াইতে পাকিস্তান মাত্র 13 দিনে মাথা নত করেছিল বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। দেরাদুনের ওই অনুষ্ঠানে রাহুল গান্ধী কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। রাহুল গান্ধী বলেন, এটা দুঃখজনক যে মানুষকে দুর্বল করা হচ্ছে এবং তাদের নিজেদের মধ্যে লড়াই বাঁধিয়ে দেওয়া হচ্ছে, দুর্বল মানুষদেরকে হত্যা করা হচ্ছে, গোটা সরকার চলছে 2-3 জন পুঁজিপতির জন্য। একই সঙ্গে কৃষি আইনের কথা উল্লেখ করে তিনি বলেন, কালো আইন কৃষকদের সাহায্য করার জন্য নয়, তাদের নির্মূল করার জন্য করা হয়েছিল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় 10 বেসামরিক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেওয়া হবে না বলে পেন্টাগন যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় কাবুলে এই ক্ষতিপূরণ চেয়েছে। গত আগস্ট মাসে আফগানিস্তানের রাজধানী কাবুলে সন্ত্রাসী মার্কিন সেনাদের ড্রোন হামলায় 10 বেসামরিক ব্যক্তির প্রাণ হারানোর ঘটনায় কোনো মার্কিন সেনাকে শাস্তি দেওয়া হবে না বলে পেন্টাগন যে ঘোষণা দিয়েছে তার প্রতিক্রিয়ায় কাবুলে এই ক্ষতিপূরণ চেয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন নিহত ব্যক্তিদের পরিবারবর্গকে ক্ষতিপূরণ দিতে হবে। তিনি বলেন, মার্কিন সেনারা গত ২০ বছরে আফগানিস্তানের অসংখ্য বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সেসব হত্যাকাণ্ডের জন্য আমেরিকাকে জবাবদিহি করতে হবে। গত আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর মার্কিন ড্রোন হামলায় এক পরিবারের ১০ সদস্য নিহত হন, যাদের মধ্যে দুজন নারী ও শিশু ছিলেন। গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, বেসামরিক আফগান নাগরিকদের হত্যাকারী সেনাদের বিচার করা হবে না। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দফায় দফায় সৌদি আরবের কিং খালেদ বিমানঘাটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের উপর কয়েক বছর ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাব হিসেবে সৌদি বিমানঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। গতকাল রাতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনি বাহিনী কিং খালেদ বিমানঘাটির হ্যাঙ্গার লক্ষ্য করে কমপক্ষে ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এছাড়া দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জিজান অঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত করে। জেনারেল সারির উদ্ধৃতি দিয়ে আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হানে। জেনারেল সারি বলেন, ইয়েমেনের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সৌদি জোটের বিমান হামলা বেড়ে যাওয়ার জবাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯৬২০ কিলোহার্টজে এবং সৌদি আরবে ৩১ মিটার ব্যান্ডে ৯৮৭০ কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি কয়েকটি আরব দেশের তীব্র সমালোচনা করে বলেছেন, লেবানন যখন কয়েকটি আরব দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন, তখন ওই আরব দেশগুলোই আবার ইসরায়েল বিরোধী নিষেধাজ্ঞা ও অবরোধ তুলে নিয়েছে। তার সমালোচনার কারণ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি কয়েকটি আরব দেশের পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করে বলেছেন, লেবানন যখন কয়েকটি আরব দেশের পক্ষ থেকে নিষেধাজ্ঞার সম্মুখীন, তখন ওই দেশগুলোই আবার ইসরায়েল বিরোধী নিষেধাজ্ঞা এবং অবরোধ তুলে নিয়েছে। বাস্তবতা হচ্ছে, সাম্প্রতিক বছরগুলোতে আরব দেশগুলোর পররাষ্ট্রনীতিতে এমনভাবে পরিবর্তন এসেছে যে তাদের মধ্যে আরব জাতীয়তাবাদের আর কোনো চিহ্ন অবশিষ্ট নেই। সিরিয়ায় সন্ত্রাসীদের প্রতি আরব দেশগুলোর সমর্থন, দামেস্কের বিরুদ্ধে তাদের অবস্থান, ইয়েমেনে সৌদি আগ্রাসন ও গণহত্যা, কাতারের সঙ্গে চারটি আরব দেশ অর্থাৎ সৌদি আরব, আমিরাত, বাহরাইন ও মিশরের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা, লেবাননের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনার জন্য ওই দেশটির ওপর চাপ সৃষ্টি করা, মুসলমানদের প্রধান ও এক নম্বর সমস্যা ফিলিস্তিন ইস্যুটিকে পাশ কাটিয়ে যাওয়া প্রভৃতি ঘটনা থেকে বোঝা যায় আরব দেশগুলোর মধ্যে নিজস্ব স্বকীয়তা বা আরব পরিচিতি বলতে কিছু নেই। এছাড়া রাজতন্ত্র শাসিত কয়েকটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন ও সর্বক্ষেত্রে সহযোগিতা বিস্তার এবং ইসরায়েলের সাথে কোনো কোনো আরব দেশের গোপন সম্পর্ক থেকে বোঝা যায় আরব শাসকরা আরব পরিচয় থেকে বেরিয়ে এসে হিব্রু পরিচিতিকে প্রাধান্য দিচ্ছে। আরব দেশগুলোর পররাষ্ট্রনীতিতে এভাবে পরিবর্তন আসায় লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবি বেরি এর তীব্র সমালোচনা করেছেন। তিনি বৈরুতে লেবাননের সাংবাদিক ইউনিয়নের সদস্যদের সঙ্গে এক সাক্ষাতে বিস্ময়ের সাথে প্রশ্ন করেছেন, এটা কি করে সম্ভব যে ইসরায়েল আগ্রাসী চেহারায় আবির্ভূত হলেও আরব দেশগুলো তাকে স্বাগত জানাতে পারে, অথচ এ দেশগুলোই আবার লেবাননের বিরুদ্ধে অবস্থান নিয়েছে? লেবাননের পার্লামেন্ট স্পিকার আরও বলেছেন, আরবদের পরিচিতি টিকিয়ে রাখার জন্য লেবানন অনেক বড় ত্যাগ স্বীকার করেছে, তাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে এবং এখনও লেবানন অবরুদ্ধ। তাই এতে কোনো সন্দেহ নেই যে এ অবস্থা চলতে থাকলে আরবদের নিজস্ব পরিচিতি ও ইসলামী পরিচিতি দুর্বল হয়ে পড়বে এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ আরও বাড়বে। এতে সবচেয়ে বেশি উপকৃত হবে দখলদার ইসরায়েল।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশে আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসব মুখর পরিবেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন বিএনপি এবং আওয়ামী লীগের নেতারা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয় অর্জনের সুবর্ণ জয়ন্তীতে গোটা জাতি আজ উৎসব আনন্দে মেতে উঠেছে। 1971 সালের এই দিনে 16 ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয় বাংলাদেশের। লাখো প্রাণের বিনিময়ে এবং চরম আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের 50 বছর পূর্তি উৎসব উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। সকালে সূর্যোদয়ের সময় ঢাকার তেজগাঁওয়ে পুরানো বিমানবন্দর এলাকায় 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানমালার সূচনা হয়। বিজয় দিবসের উষালগ্নে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল 7টার পর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং শ্রেণী পেশা বয়সের মানুষ। সকাল 10:30 রাজধানীর জাতীয় প্যারেড স্কোয়ারে অনুষ্ঠিত হয় সম্মিলিত বাহিনীর বর্ণাঢ্য কুচকাওয়াজ। বাংলাদেশ সহ 8টি দেশের রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই কুচকাওয়াজে অংশ নেন। রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সম্মানিত অতিথি হিসেবে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজয়ের সুবর্ণ জয়ন্তীর সকালে রাজধানীর ধানমন্ডি 32 নম্বর রোডে দলীয় নেতাদের সাথে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন শেষে সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন,
মানব উন্নয়ন সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক সব সূচকে আজকে আমরা পাকিস্তানকে অতিক্রম করেছি। পাকিস্তান রাষ্ট্র, পাকিস্তানের মানুষ, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রীও স্বীকার করেন আজকে সব সূচকে বাংলাদেশ পাকিস্তানকে অতিক্রম করেছে। তারা আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, এখানেই জাতির রাষ্ট্র রচনার সার্থকতা।
তবে স্বাধীনতার 50 বছর পরও যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি সেই অপশক্তি ও তাদের দোসররা এখনও সক্রিয় আছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। এদিকে আজ বৃহস্পতিবার মহান বিজয় দিবসে দলীয় নেতাদের নিয়ে সাভারে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন,
তারা একদলীয় সরকার প্রতিষ্ঠার জন্য বিরোধী দলকে নির্মূল করছে, দেশনেত্রী বেগম খাদিজাকে মিথ্যা মামলার সাজা দিয়ে তাকে কারাগারে বন্ধ করে রেখেছে। আজকে এই দিনে শপথ নিয়েছি যে আমরা সমগ্র দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে, সমস্ত গণতন্ত্র প্রেমিক গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ করে এই দেশে আবারও একটি সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব।
এরপর বিএনপি নেতাকর্মীরা শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে শিশু কিশোরদের জন্য আমাদের সাপ্তাহিক আয়োজন রংধনু।
রংধনু
রংধনু আসরের কাছের ও দূরের শিশু কিশোর বন্ধুরা, আমাদের অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা নাও। আশা করি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আজকের আসরে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমিরুল মুমিনিন হজরত আলী আল ইসলামের নাম শুনেছ। তিনি ছিলেন মুসলিম জাহানের চতুর্থ খলিফা বা শাসক। আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ ছিল তাঁর উপাধি। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জীবন দশায় প্রায় প্রতিটি যুদ্ধে বিজয়ের তিনি ছিলেন প্রধান স্থপতি।
শুধু তাই নয়, হজরত আলী আলাইহিসাল্লাম ছিলেন মজলুমের বন্ধু, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের জ্ঞান নগরীর তোরণ, এতিম ও অনাথের সেবক, শ্রেষ্ঠ আবেদ এবং ন্যায় বিচার ও সুশাসনের প্রতীক। সূক্ষ্ম বুদ্ধি ও কৌশলপূর্ণ নিখুঁত বিচারের জন্য হজরত আলীকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিচারক বলা যেতে পারে। তাঁর বিচার বুদ্ধি, মেধা, তাঁর জ্ঞানের কথা প্রবাদ তুল্য।
আলী আলাইহিসাল্লাম ছিলেন নিঃস্ব ও সম্পদহীন, অথচ সর্বশ্রেষ্ঠ দাতা। দানশীল ছিলেন বলেই সম্পদ তাঁর কাছে গচ্ছিত থাকত না। মরহুম ইমাম খমেনি রহমতুল্লাহ আলাই বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা বা পদের চাকচিক্য কখনই বিন্দুমাত্র আকর্ষণ সৃষ্টি করতে পারেনি ইমাম আলীর হৃদয়ে। রাষ্ট্রীয় ক্ষমতা বা পদ তাঁর কাছে কখনো লক্ষ্য ছিল না, ছিল নানা মহৎ উদ্দেশ্য পূরণের মাধ্যম মাত্র।
তিনি ইবনে আব্বাসকে বলেছিলেন, তোমাদের শাসক হওয়া আমার কাছে একটি জুতার চেয়েও কম মূল্যের বিষয়। অবশ্য এই শাসনের মাধ্যমে আমি যদি তোমাদের মধ্যে সত্য বা ইসলামকে প্রতিষ্ঠা ও বাতিল তথা অনিজ্য আইন ও ব্যবস্থাকে বিলুপ্ত করতে পারি তা ভিন্ন কথা।
অর্থাভাবে নিজে কষ্ট করলেও তিনি কখনো কোনো সাহায্য প্রার্থীকে বিমুখ করে ফিরিয়ে দেননি, তবে সবকিছু করতেন নিজের সামর্থ্যের মধ্যে। শাসক থাকার সময়ও সবার থেকে প্রতিটি কানাকড়িও হিসাব সুষ্ঠুভাবে গ্রহণ করতেন। বাইতুল মালকে সমস্ত মুসলমানের অধিকার বলে মনে করতেন তিনি, তাই তো কখনোই বাইতুল মালের অপব্যবহার করেননি। রাষ্ট্রীয় সম্পদের প্রকৃত রক্ষক ছিলেন তিনি।
বন্ধুরা, আজকের আসরে আমরা এ সম্পর্কেই একটি ঐতিহাসিক ঘটনা শোনাব, এরপর থাকবে একটি গান। আমাদের আজকের অনুষ্ঠানটিও তৈরি করেছেন আশরাফুর রহমান। তাহলে প্রথমেই হজরত আলীর আমানতদারির সম্পর্কে সত্য ঘটনাটি শোনা যাক।
আমিরুল মোমিনিন হজরত আলী আল ইসলামের শাসনকাল। মুসলিম জাহানের রাজধানী তখন কুফায়। একদিন হজরত আলীর ভাই জনাব আকিল কুফায় তাঁর বাড়িতে মেহমান হলেন। ভাইকে দেখে হজরত আলী তাঁর বড় ছেলে ইমাম হাসানকে ইঙ্গিত করলেন চাচা আকিলকে একটি জামা উপহার দিতে। ইমাম হাসান একটি জামা ও নিজের পক্ষ থেকে একটি চাদর চাচার খেদমতে হাদিয়া হিসেবে পেশ করলেন।
তখন ছিল গ্রীষ্মকাল। হজরত আলী আলাইহিসসালাম ও তার ভাই আকিল দারুল ইমারা নামক সরকারি ভবনের ছাদে বসে আলাপ আলোচনা করছিলেন। কথাবার্তার মধ্য দিয়ে রাতের খাবারের সময় হল। জনাব আকিল নিজেকে খলিফার মেহমান হিসেবে ভাবছিলেন, তাই তার আশা ছিল যে আজ দস্তরখানায় নানা পদের মজাদার খাবার সাজানো থাকবে। কিন্তু তার আশার বিপরীতে অত্যন্ত সাধারণ খাবার দস্তরখানে দেখতে পেলেন। অবাক হয়ে দস্তরখানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আজকের রাতের খাবার কি এগুলোই নাকি আরো কিছু আছে?
আলী আল ইসলাম বললেন, ভাইজান, এগুলো কি খোদার নিয়ামত নয়? আমি তো খোদার এ নিয়ামতগুলোর জন্যই লাখ লাখ শুকর আদায় করি।
আলীর কথা শুনে আকিল বললেন, তোমার যে অবস্থা তাতে এটাই আমি ভালো মনে করছি যে আমার প্রয়োজনের কথাটা তোমাকে বলবো এবং তাড়াতাড়ি এখান থেকে বিদায় নেব। আসল কথা হলো যে আমি ঋণের বোঝার নিচে ডুবে আছি। এখন তুমি একটি হুকুম জারি করে দাও যে তাড়াতাড়ি যেন বাইতুল মাল থেকে আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করা হয়। এছাড়াও ভাই হিসেবে যতদূর তোমার পক্ষে সম্ভব আমাকে সাহায্য করো, যাতে করে আমি ঋণের বোঝা থেকে মুক্তি লাভ করে খুশি মনে বাড়ি ফিরতে পারি।
হযরত আলী আল ইসলাম জানতে চাইলেন, আপনার ঋণ কত?
জনাব আকিল বললেন, 1,00,000 দিরহাম।
হযরত আলী বললেন, ওরে আল্লাহ, 1,00,000 দিরহাম! ভাইজান, এটা তো বিরাট অঙ্কের অর্থ। অত্যন্ত আফসোসের সাথে বলতে ইচ্ছে হচ্ছে যে আমার কাছে এত পরিমাণ অর্থ নেই যে আপনার ঋণ পরিশোধ করতে পারি, কিন্তু কিছুদিন অপেক্ষা করুন, আমার মাসিক ভাতা পাওয়ার সময় নিকটবর্তী। আমার ভাতার টাকা থেকে আমার নিজের অংশটা আপনাকে দিয়ে দেব। ভাইয়ের প্রতি ভাইয়ের যে অধিকার রয়েছে সে ব্যাপারে আমি বিন্দুমাত্র কার্পণ্য করব না। যদি পরিবার পরিজনের দায় দায়িত্ব আমার উপর না থাকতো, তাহলে আমি আমার সব পয়সাই আপনাকে দিয়ে দিতাম, আমার নিজের জন্য একটুকু রাখতাম না।
আকিল ইবনে আবি তালিব বললেন, তুমি এসব কি বলছো? আমি তোমার বেতন পাওয়া পর্যন্ত অপেক্ষা করব? তুমি এ ধরনের কথাবার্তা কেন বলছো? দেশের সমস্ত সম্পদ ও বাইতুল মাল তোমার হস্তগত, আর তুমি কি না আমাকে বলছো আমার বেতনের সময় নিকটবর্তী, অথচ বাইতুল মাল তোমার হাতেই, আর তুমি আমাকে বেতনের অপেক্ষা করতে বলছো? আর কত টাকাই বা তুমি বাইতুল মাল থেকে বেতন পাও? ধরে নাও তুমি তোমার সমস্ত বেতনটাই আমাকে দিয়ে দিলে, তাতেও তো আমার উদ্দেশ্য হাসিল হচ্ছে না।
হযরত আলী আল ইসলাম বললেন, আপনার চিন্তা ভাবনা দেখে আমি অবাক হচ্ছি, রাষ্ট্রের বাইতুল মালের টাকা পয়সা আছে কি নেই তাতে আমার আর আপনার কি আসে যায়? আমার ও আপনার তো ততখানি অধিকার যতখানি আর সব মুসলমানের রয়েছে। এ কথা সত্য যে আপনি আমার ভাই, অতএব আমার কর্তব্য রয়েছে যথাসাধ্য আপনাকে সাহায্য করা, কিন্তু সে সাহায্য বাইতুল মাল থেকে নয় বরং ব্যক্তিগত অর্থ থেকে।
এভাবে দু ভাইয়ের মধ্যে কথাবার্তা চলতে থাকলো। আকিল ইবনে আবি তালিব নিজ ভাই হযরত আলীকে বারবার বলতে থাকলেন যে বাইতুল মালের দ্বার খুলে দিয়ে সেখান থেকে তার প্রয়োজনীয় অর্থ তাকে দিয়ে দিতে, কিন্তু হযরত আলী কিছুতেই তার প্রস্তাবে রাজি হলেন না। এরপর কি হলো তা বলছি খানিকটা মিউজিক বিরতির পর।
হযরত আলী ও তার বড় ভাই যেখানে বসে কথাবার্তা বলছিলেন সেখান থেকে কুফার বাজার পরিষ্কার দেখা যাচ্ছিল। ব্যবসায়ীদের নিজেদের টাকা পয়সা রাখার সিন্দুকগুলো দৃষ্টিগোচর হচ্ছিল। জনাব আকিল বারবার তার ভাই আলীর কাছে জিদ ধরে বলছিলেন, আমাকে বাইতুল মাল থেকে প্রয়োজনীয় টাকা পয়সা দিয়ে দাও যাতে করে আমি ঋণ মুক্ত হতে পারি।
অন্যদিকে হযরত আলী আলাইহিসসালাম বলছিলেন, আপনি খালি খালি জিদ করছেন আর আমার কথা বুঝতে চাচ্ছেন। আপনি যদি আমার কথা বুঝতে না চান তাহলে আসুন আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি, যদি সে পন্থা অবলম্বন করতে পারেন তাহলে আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার নিজের খরচাদির জন্য অনেক টাকা বেঁচে যাবে।
জনাব আকিল বললেন, তুমি কোন উপায়ের কথা বলছো?
হযরত আলী বললেন, দেখুন এই বাজারের খোলা জায়গায় অনেক টাকার সিন্ধুক পড়ে আছে, এখন রাত্রিবেলা সমস্ত বাজার নীরব নিস্তব্ধ, আপনি নিচে চলে যান, বাজারে গিয়ে সিন্ধুকগুলো তালা ভেঙে আপনার যত টাকা প্রয়োজন নিয়ে নিন।
আকিল বললেন, এ সিন্ধুকগুলো কার?
আলী আলাইহিসসালাম বললেন, এগুলো ব্যবসায়ীদের নিজস্ব সিন্ধুক, তারা সারাদিন কেনাবেচা করে যা টাকা আমদানি করেছে তা ওই সিন্ধুকগুলোতেই রেখে বাড়ি চলে গেছে।
আকিল বললেন, বড় আশ্চর্যের কথা, তুমি আমাকে পরামর্শ দিচ্ছ যে লোকদের সিন্ধুকের তালা ভেঙে সেসব লোকের টাকা পয়সা নিয়ে নেব যারা সারাদিন খেটে কষ্ট ক্লেশ করে টাকা পয়সা উপার্জন করে, আরে যারা নিজেদের সমস্ত কামাই পুঁজি আল্লাহর উপর ভরসা করে এই সিন্ধুকগুলোতে রেখে চলে গেছে, তুমি কি করে আমাকে তাদের অনুপস্থিতিতে তাদের জমাকৃত টাকা পয়সা চুরি করে নিয়ে যেতে বলছো?
আলী আলাইহিসসালাম বললেন, তাহলে আপনি আমাকে এই পরামর্শ কেন দিচ্ছেন যে আমি সমস্ত মুসলমানদের বাইতুল মালের তালা খুলে আপনার প্রয়োজনীয় টাকা পয়সা আপনাকে দিয়ে দেব? আপনি নিজেই বলুন এই বাইতুল মাল কার? এ সম্পদ তো তাদের যারা নিজেদের ঘর বাড়িতে আরামে শুয়ে আছে। আপনি খুব ভালোভাবে জানেন যে বাইতুল মাল আমার নিজস্ব সম্পদ নয়। যেভাবে রাতের অন্ধকারে ব্যবসায়ীদের সিন্ধুক ভাঙা একটি অবৈধ কাজ, তেমনি ব্যক্তিগত প্রয়োজনে বাইতুল মালের দরজা খোলাও অপরাধ। আপনি যদি বিষয়টি বুঝতে সক্ষম না হন তাহলে আসুন আমি আপনাকে আরেকটা পন্থা বলছি, যদি আপনার পছন্দ হয় তাহলে এই প্রস্তাবটি গ্রহণ করতে পারেন।
আকিল বললেন, তোমার দ্বিতীয় প্রস্তাবটি কি?
আলী বললেন, আপনি যদি ভালো মনে করেন তাহলে আপনি আপনার তলোয়ার হাতে নিন, আমিও আমার তলোয়ার তুলে নেব। কুফার নিকটেই পুরাতন শহরের নাম হাইরা, সেখানে বড় বড় বণিক সওদাগরের বাড়িঘর। রাতের অন্ধকারে আমরা দুই ভাই মিলে সেখানে যাব আর সওদাগরদের কোনো একজনের বাড়িতে হামলা করে পর্যাপ্ত টাকা পয়সা ডাকাতি করে নিয়ে আসব।
আকিল বললেন, হে আমার প্রিয় ভাই, আমি এখানে চুরি ডাকাতি করার জন্য আসিনি, তুমি আমাকে এসবের প্রস্তাব কেন দিচ্ছ? আমি তো কেবল তোমাকে একথা বলছি যে আমাকে রাষ্ট্রীয় আয়তুল মাল থেকে প্রয়োজনীয় টাকা পয়সা দান করো, যে আমি ঋণের বোঝা থেকে মুক্ত করতে পারি।
আলী আলাইহিসসালাম বললেন, আমরা দু ভাই মিলে এক ব্যক্তির মাল চুরি করা উত্তম নাকি হাজার হাজার মুসলমানের তথা সমস্ত মুসলমানের অধিকার চুরি করা উত্তম? এটা আপনার কোন ধরনের চিন্তা ভাবনা যে তলোয়ারের সাহায্যে এক ব্যক্তির মালামাল চুরি করা চুরি, কিন্তু বাইতুল মাল থেকে সাধারণ মুসলমানের টাকা তুলে নেওয়া চুরি নয়? আমার মনে হয় আপনার নিকট চুরি ডাকাতির অর্থ হচ্ছে কোন লোক নিজের শক্তি প্রয়োগ করে কারো কাছ থেকে তার মাল ছিনিয়ে নেওয়া। ভাইজান, আপনি বাইতুল মালের দরজা খুলে টাকা পয়সা বের করার কথা বলছেন, কিন্তু আপনার জানা থাকা উচিত ছিল যে সবচাইতে নিকৃষ্ট চুরি হচ্ছে এটাই যা আপনি এখন আমাকে করার জন্য বলছেন।
বাইতুল মাল রক্ষায় হযরত আলীর দৃঢ়তা দেখে আকিল ইবনে আবি তালিব ব্যর্থ মনোরথ হয়ে নিজ বাড়িতে ফিরে যান। ভাইকে খালি হাতে ফিরিয়ে দিয়ে নিজে কষ্ট পেলেও আল্লাহর অবাধ্য হতে রাজি ছিলেন না হযরত আলী। তিনি বললেন, আল্লাহর কসম, আমাকে সপ্ত আকাশ ও জমিনের রাজত্ব দিলেও আমি পিপীলিকার মুখে বাহিত জবের দানা পরিমাণও আল্লাহর অবাধ্য হতে পারবো না। তোমাদের দুনিয়া আমার কাছে একটা পতঙ্গের মুখে চর্বিত পাতা অপেক্ষাও মূল্যহীন। যে সম্পদের কোনো স্থায়িত্ব নেই এবং যে আনন্দ উপভোগ সহসাই চলে যাবে তা নিয়ে আমি কি করব।
শিশু কিশোর বন্ধুরা, রংধনুতে রয়েছে তোমাদের জন্য শিক্ষণীয় এবং মজার মজার গল্প। প্রতি বৃহস্পতিবার রংধনু শোনো, কেমন? আর হ্যাঁ, তোমরা যারা রংধনুতে অংশ নিতে চাও, তোমাদের ফোন নম্বর জানাও এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com।
বন্ধুরা, এবারে রয়েছে হযরত আলী আলাইহিসসালামকে নিয়ে একটি আরবি গান, আমিরুনা ইয়া আলী শিরোনামের গানটির গীতিকার সৈয়দ আলাভি আল গারিফি, আর গেয়েছে ইরাকি শিশু শিল্পী আম্মার আল হালওয়াইজি ও তার সঙ্গীরা।
বন্ধুরা, তোমরা গানটি শুনতে থাকো আর আমরা বিদায় নিই রংধনুর আজকের আসর থেকে।
يا حيدر مولانا يا حيدر يا حيدر مولانا يا دي سي
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 16 ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, সুবর্ণ জয়ন্তীর কুচকাওয়াজে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, যোগ দিলেন রামনাথ। দৈনিক কালের কণ্ঠ, মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি, পররাষ্ট্রমন্ত্রী, দৈনিক প্রথম আলো। বাংলাদেশে চীনের প্রভাব বৃদ্ধিতে চিন্তিত নয় ভারত, দৈনিক মানব জমিন। ভারতের প্রতিবেশী নীতিতে বিশেষ স্থানে বাংলাদেশ, রাষ্ট্রপতি কোবিন্দ, দৈনিক ইত্তেফাক। আবারও সংগ্রামের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ভারতের শিরোনাম, আপনাদের আত্মত্যাগে আমাদের অনুপ্রেরণা, বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের স্মরণ মমতার, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ছেলের অপরাধে বাবাকে শাস্তি নয়, লক্ষিমপুর কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পাশে বিজেপি, দৈনিক সংবাদ প্রতিদিন। কেন্দ্রীয় বাহিনীর আর্জি খারিজ, কলকাতা পৌর ভোটে রাজ্য পুলিশেই আস্থা হাইকোর্টের, দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ের 50তম পূর্তি উদযাপন করা হচ্ছে। পত্রপত্রিকাগুলো উন্নয়নের নানা রকম ফিরিস্তি তুলে ধরেছে, কিভাবে দেখছেন বাংলাদেশের উন্নয়নকে?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয়ের 50তম পূর্তি উদযাপিত হচ্ছে। বিজয়ের এই দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথাবার্তা অনুষ্ঠানের পর্যালোচনায় অংশ নিচ্ছি। বাংলাদেশের পত্রপত্রিকাগুলোতে দেশের উন্নয়নের বিভিন্ন রকমের ফিরিস্তি দেওয়া হয়েছে, তা সঠিক। বাংলাদেশের খাদ্যের উন্নয়নের প্রসঙ্গে কথা বলা হয়েছে, অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ নিয়ে আলোচনা হচ্ছে, যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, মাথাপিছু আয়, বহু কিছু বলা হচ্ছে। যে আগামী দিনগুলোতে যে সমস্ত প্রভাবশালী অর্থনীতির দেশ থাকবে, তার ভিতরে বাংলাদেশ অন্যতম প্রধান একটি দেশ হবে। এসবই আমার কাছে ভালো লাগার বিষয়। যদি বাংলাদেশ বিশ্ব সভায় যে কোনো অঙ্গনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আসন নিশ্চিত করতে পারে, তাহলে নিশ্চয়ই এদেশের নাগরিক হিসেবে আমি গর্ববোধ করি, গর্ববোধ করব। সামগ্রিকভাবে সেটি আমাদের সবার জন্য গর্বের ব্যাপার। প্রকৃতপক্ষে তার অংশীদার তো আমরা সবাই, কিন্তু আলোর নিচেই যেমন অন্ধকার থাকে, তেমনি আমাদের বিজয়ের এত বছর পরে এসেও তেমনই কিছু অন্ধকার থেকে গেছে। আমাদের যে উন্নয়নটা হয়েছে বা হচ্ছে, আমার কাছে মনে হয় সেটি মারাত্মক ধরনের বৈষম্যমূলক উন্নয়ন। এই বৈষম্যটা শহর এবং গ্রামকে কেন্দ্র করে। আজকে ঢাকা শহরে বিজয়ের জন্য যে আলোকসজ্জা বা আতশবাজির ব্যবস্থা করা হয় বা আরও আরও যত আয়োজন থাকে, এর ছিটি ফোটাও কিন্তু গ্রামে থাকে না, গ্রামের মানুষজন জানেও না, এইগুলো গ্রামের মানুষকে ছুঁয়ে যায় না। এবং এই যে আকাশমুখী উন্নয়নের কথা আমরা বলছি, গ্রামে কিন্তু ওই যে সেই অন্ধকারের যে দিক, তার ভাগ পড়েছে গ্রামে, গ্রামের জনগণ। আমি গ্রামের বহু মানুষের কথা জানি, তারা সত্যিকার অর্থেই আর্থিক টানা পড়েন, কষ্টের ভেতরে আছে। এই যে মাথাপিছু আয় $2,000 $3,000, এই সমস্ত কথা তাদের কিছুই আসে যায় না। তাদের জীবনে এই অঙ্কের এই হিসাব তাদের জীবনে কোনো প্রভাব ফেলতে পারে? আমি মনে করি যে তাদের জীবনে অঙ্কের এই হিসাব কার্যকর করে তোলা দরকার, তবেই হবে আমাদের উন্নয়নের সার্থকতা।
আরবরা লেবাননের জন্য দরজা বন্ধ করেছে, উন্মুক্ত করেছে ইসরায়েলের জন্য, একথা বলেছেন লেবাননের স্পিকার নাভি বেরি। আপনার পর্যবেক্ষণ কি?
জি, লেবাননের জাতীয় সংসদের স্পিকার নাভি বেরি, তিনি দীর্ঘদিন ধরে লেবাননের সংসদের স্পিকার, তিনি যে বক্তব্য দিয়েছেন যে লেবাননের জন্য আরবদের দরজা বন্ধ হয়ে যাচ্ছে এবং ইহুদিবাদী ইসরায়েলের জন্য আরবদের দরজা খুলে যাচ্ছে, এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য এবং আমি মনে করি এর ভিতরে যে কত বড় আক্ষেপ এবং কষ্ট আছে সেটি যদি কেউ হৃদয় দিয়ে বুঝতে চান তবেই বুঝতে পারবেন, তাছাড়া বোঝা সম্ভব না। লেবানন একটি ছোট্ট দেশ, আরব জাতীয়তাবাদের সবসময়কার সঙ্গী ছিল লেবানন, আরব লীগ থেকে শুরু করে আরব কেন্দ্রিক অর্থাৎ ইসরায়েল বিরোধী যত তৎপরতা, আরব কেন্দ্রিক যত তৎপরতা, তার সবকিছুতে অংশীদার ছিল লেবানন। অথচ আরব দেশগুলোর দরজা লেবাননের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ লেবাননের সাথে আরব দেশগুলোর সম্পর্ক ছিন্ন করছে এবং সেই সম্পর্ক প্রতিষ্ঠা করছে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে। নাভি বেরি বলেছেন ইসরায়েল ছিল আরবদের শত্রু, সেই শত্রু এখন তাদের মিত্র হয়ে যাচ্ছে আর লেবানন হয়ে যাচ্ছে তাদের শত্রু। অথচ আরব জাতীয়তাবাদের জন্য লেবাননকে অনেক খেসারত দিতে হয়েছে, বহু মানুষ ইসরায়েলের হাতে নিহত হয়েছে লেবাননে এই আরব জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ইসরায়েল বিরোধী কাজ করতে গিয়ে তাকে খেসারত দিতে হয়েছে। তো নাভি বেরির এই বক্তব্য আসলে আমি মনে করি আরব অঞ্চলের রাজা বাদশাহদের বিবেচনায় নেওয়া উচিত এবং ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে সম্পর্ক তারা করতে যাচ্ছে সেই সিদ্ধান্ত আমি মনে করি পুনর্মূল্যায়ন করা দরকার।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের বিস্তারিত খবর। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতার 50 বৎসর পূর্তির দিনে মমতার টুইট বার্তা সকলেরই মনে আছে, 1971 সালে কি সাহসের সঙ্গে বীর যোদ্ধারা লড়েছিলেন, আপনাদের আত্মত্যাগকে আমরা কুর্ণিশ জানাই, তাছাড়া এই কৃতিত্ব আমাদের সেনাবাহিনীর অবদানও স্মরণ করছে। আপনাদের বীরত্ব আজও আমাদের অনুপ্রেরণা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সেনানীদের শ্রদ্ধা জানান। বাংলাদেশের স্বাধীনতার 50 বৎসরের বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দৈনিক আজকাল পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে রাজ্য পুলিশ দিয়েই হবে কলকাতার পুরো ভোট, বিজেপির কেন্দ্রীয় বাহিনীর দাবি খারিজ করে দিল হাইকোর্ট। নিরাপত্তার বিষয়ে রাজ্য পুলিশের ওপরেই আস্থা দেখালো হাইকোর্ট, কলকাতার পুলিশ কমিশনারকেই নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থারের সিঙ্গল বেঞ্চ। জানা যাচ্ছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যেতে পারে বিজেপি। কলকাতা পৌরভোটে কেন্দ্রীয় বাহিনী চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি, কিন্তু সে আবেদন শুনেনি শীর্ষ আদালত। দৈনিক সংবাদ প্রতিদিনের শিরোনামের খবরে বলা হয়েছে বুধবারের পর বৃহস্পতিবারও লক্ষ্মীপুর কাণ্ডে উত্তাল হয়েছে সংসদ, ফের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবি করেছেন রাহুল গান্ধী সহ বিরোধীরা। এবার বিরোধীদের চাপের মুখেও কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশে দাঁড়ানোর বার্তা দিল বিজেপি। সূত্রের খবর, বিজেপি নেতাদের অনেকেরই বক্তব্য ছেলের অপরাধে বাবার শাস্তি হতে পারে না। শ্রোতা বন্ধুরা, কথাবার্তা আজকের আসরে এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ইরানকে ভয় দেখিয়ে লাভ নেই, ফল হবে উল্টো, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে ফোন আলাপে বলেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আরবরা লেবাননের জন্য দরজা বন্ধ করেছে, উন্মুক্ত করেছে ইসরায়েলের জন্য, বলেছেন লেবাননের স্পিকার নাভি বেরি। র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা বাংলাদেশের জনগণ গ্রহণ করেনি, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিনের। 1971 সালের যুদ্ধ নিয়ে দিল্লির অনুষ্ঠানে ইন্দিরা গান্ধীর নাম অন্তর্ভুক্ত হয়নি, অভিযোগ রাহুল গান্ধীর। শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।